মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
ছেলেবেলায় একবার যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায়?
এই যেখানে পা রেখে বসেছি সেখানে পা দিয়ে কত লোক কতবার এসেছে গিয়েছে।
আচ্ছা যাও, এছু ডেকে আর অমঙ্গল করব না, কিন্তু একটা কিছু হলে এই বিদেশ বিভুয়ে রাজরাজরা বন্ধু বান্ধব কোনো কাজেই লাগবে না।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আপনি শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। জমিদারের ছেলে কুমার সাহেব শ্রীকান্তর স্কুলের সহপাঠী। তার শিকার পার্টিতে আমন্ত্রিত হয়ে জঙ্গলে এসে গিয়ে সে জড়িয়ে গেছে একটার পর একটা বিচিত্র ঘটনায়। মোসাহেব পরিবৃত কুমারের এই জঙ্গলি মৃগয়ার আসরে উপস্থিত পেয়ারি বাইজি তাকে নানা ছলা কলায় গ্রাস করার চেষ্টা করছে। শ্রীকান্ত বেশ বুঝতে পারছে সে তাকে বহু আগে থেকেই চেনে, কিন্তু শ্রীকান্ত তার সেই অতীতের কোনো সূত্র পাচ্ছে না। শুনতে থাকুন শ্রীকান্তর পঞ্চম পর্ব, শ্রীকান্ত ও রাজলক্ষ্মী।
প্রবীণ ব্যক্তিটি বললেন, স্থানীয় মহাশ্মশানে নাকি ভূতের ছড়াছড়ি শুনে হেসেছি। আমি ভূতে অবিশ্বাসী, ইন্দ্রনাথের বন্ধু এই শ্রীকান্ত, সে পাবে ভূতের ভয়? আমি বাজি ধরে শ্মশানে রাত কাটাবার জেদ ধরেছি, কিন্তু যাবার আগেই পিয়ারি তার তাবুতে তার খাস চাকর রতনকে দিয়ে তলব করে পাঠালো। যাওয়ার তাড়ায় রতনকে ফেরাবার চেষ্টা করেও লাভ হল না। শেষমেশ আমি তার তাবুতে গেলাম, পিয়ারি সামনেই দাঁড়িয়েছিল। আমার আপাদ মস্তক বারবার দেখে নিয়ে কিছুমাত্র ভূমিকা না করেই ক্রুদ্ধ স্বরে বলে উঠল,
শ্মশানে টশানে তোমার কোনো মতেই যাওয়া হবে না, কোনো মতেই না।
কেন?
কেন আবার কি, ভূত প্রেত কি নেই যে এই শনিবারের অমাবস্যায় তুমি যাবে শ্মশানে? প্রাণ নিয়ে কি তাহলে আর ফিরে আসতে হবে?
বলেই পিয়ারি হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। আমি বিহ্বলের মতো নিঃশব্দে চেয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব, কি জবাব দেব ভেবেই পেলাম না। ভেবে না পাওয়ার আর আশ্চর্য কি? যাকে চিনি না জানি না সে যদি উৎকট শুভকামনায় দুপুর রাতে ডেকে এনে সামনে দাঁড়িয়ে খামোখা কান্না জড়ে দেয়, হতবুদ্ধি হয় না কে? আমার জবাব না পেয়ে পিয়ারি চোখ মুছতে মুছতে বলল,
তুমি কি কোনোদিন শান্ত সুবোধ হবে না? তেমনি একগুঁয়ে হয়ে চিরটা কাল কাটাবে? কই, যাও দেখি কেমন করে যাবে, আমিও তাহলে সঙ্গে যাব।
বলে সে শালখানা কুড়িয়ে নিয়ে নিজের গায়ে জড়াবার উপক্রম করল। আমি সংক্ষেপে বললাম, বেশ চলো।
আহা, দেশ বিদেশে তাহলে সুখ্যাতিরা সীমা পরিসীমা থাকবে না। বাবু শিকারে এসে একটা বাইজি সঙ্গে করে দুপুর রাতে ভূত দেখতে গিয়েছিলেন। বলি, বাড়িতে কি একেবারে আউট হয়ে গেছো নাকি? ঘেন্না পিত্তি লজ্জা সরম আর কিছু দেহতে নেই? কখনো তো এমন ছিলে না, এত অধঃপথে তুমি যেতে পারো কেউ তো কোনোদিন ভাবেনি।
তার শেষ কথাটায় অন্য কোনো সময় আমার বিরক্তির হয়তো শেষ থাকত না, কিন্তু এখন রাগ হল না। মনে হল পিয়ারিকে যেন চিনেছি। কেন যে মনে হল তা পরে বলছি। বললাম, লোকের ভাবাভাবির দাম কত সে তো নিজেও জানো, তুমি যে এত অধঃপথে যাবে সেই বা কজন ভেবেছিল? মুহূর্তের জন্য পিয়ারির মুখের উপর শরতের মেঘলা জ্যোৎস্নার মতো একটা সহজ হাসির আভা দেখা দিল, কিন্তু সে ওই মুহূর্তের জন্যই। পরক্ষণেই সে ভীত স্বরে বলল,
আমার তুমি কি জানো, কে আমি বলো তো দেখি।
তুমি পিয়ারি?
সে তো সবাই জানে।
সবাই যা জানে না তা আমি জানি। শুনলে কি তুমি খুশি হবে? হলে তো নিজেই তোমার পরিচয় দিতে, যখন দাওনি তখন আমার মুখ থেকেও কোনো কথা পাবে না। এর মধ্যে ভেবে দেখো, দেখো নিজেকে প্রকাশ করবে কিনা, কিন্তু এখন আর সময় নেই, আমি চললাম।
পিয়ারি বিদ্যুৎ গতিতে পথ হাগলে দাঁড়িয়ে বলল,
যদি যেতে না দি জোর করে যেতে পারো?
কিন্তু যেতেই বা দেবে না কেন?
দেবই বা কেন? সত্যিকারের ভূত কি নেই যে তুমি যাবে বললেই যেতে দেব?
মাইরি, আমি চেঁচিয়ে হাট বাঁধাবো তা বলে দিচ্ছি,
বলেই আমার বন্দুকটা কেড়ে নেবার চেষ্টা করল। আমি এক পা পিছিয়ে গেলাম। কিছুক্ষণ থেকেই আমার বিরক্তির পরিবর্তে হাসি পাচ্ছিল। এবার হেসে ফেলে বললাম, সত্যিকারের ভূত আছে কিনা জানি না, কিন্তু মিথ্যাকারের ভূত আছে তা জানি। তারা সামনে দাঁড়িয়ে কথা কয়, কাঁদে, পথ আগলায়, এমন অনেক কীর্তি করে, আবার দরকার হলে ঘাড় মোটকেও খায়।
পিয়ারি মলিন হয়ে গেল এবং ক্ষণকালের জন্য বোধ করি বা কথা খুঁজে পেল না। তারপর বলল,
আমাকে তাহলে তুমি চিনেছ বলো, কিন্তু ওটা তোমার ভুল। তারা অনেক কীর্তি করে সত্যি, কিন্তু ঘাড় মটকাবার জন্যই পথ আগলায় না, তাদেরও আপন পর বোধ আছে।
এ তো তোমার নিজের কথা, কিন্তু তুমি কি ভূত?
ভূত বই কি, যারা মরে গিয়েও মরে না তারাই ভূত, এই তো তোমার বলবার কথা? এক হিসেবে আমি যে মরেছি তা সত্যি, কিন্তু সত্যি হোক মিথ্যে হোক নিজের মরণ আমি নিজে রটাইনি, মামাকে দিয়ে মা রটিয়েছিলেন। শুনবে সব কথা?
তার মরণের কথা শুনে এতক্ষণে আমার সংশয় কেটে গেল। ঠিক চিনতে পারলাম এই সেই রাজলক্ষ্মী। অনেকদিন আগে মায়ের সঙ্গে সে তীর্থযাত্রা করেছিল, আর ফেরেনি, কাশীতে ওলা উঠা রোগে মরেছে। এই কথা মা গ্রামে এসে প্রচার করেছিলেন। তাকে কখনো যে আমি আগে দেখেছিলাম এ কথা আমি মনে করতে পারিনি বটে, কিন্তু তার একটা অভ্যেস আমি এখানে এসে পর্যন্ত লক্ষ্য করছিলাম। সে রাগলেই দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছিল, কখন কোথায় কাকে যেন ঠিক এমনি ধারা করতে অনেকবার দেখেছি বলে কেবলই মনে হচ্ছিল, কিন্তু কে সে, কোথায় দেখেছি কিংবা কবে দেখেছি কিছুতেই তা মনে পড়ছিল না। সেই রাজলক্ষ্মী এই হয়েছে দেখে আমি ক্ষণকালের জন্য বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আমি যখন আমাদের গ্রামের মনসা পণ্ডিতের পাঠশালের সর্দার পড়ো, সেই সময় এর দুই পুরুষে কুলীন বাপ আর একটা বিয়ে করে এর মাকে তাড়িয়ে দেয়। স্বামী পরিত্যক্তা মা সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মী এই দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। এর বয়স তখন আট ন বছর, সুরলক্ষ্মীর বারো তেরো। এর রংটা বরাবরই ফর্সা, কিন্তু ম্যালেরিয়ায় ও প্লিহায় পেটটা ধামার মতো, হাত পা কাঠির মতো, মাথার চুলগুলো তামার শলার মতো, কতগুলি তা গুনে বলা যেত।
এলিশাদ দেরিতে তাও একটা এইটুকু মালা নিয়ে?
বিশ্বাস করো শ্রীকান্ত দা, সারা জায়গা ঘুরেছি, একটাও বইকি ফুল পাইনি।
মিথ্যে কথা বলবি না রাজি?
না আমি মিথ্যে কথা বলিনি গো।
ফের আমাকে বোঝানো হচ্ছে, বলি আমি তোর কে?
ও শ্রীকান্ত দা, তোমার দুটি পায়ে পড়ি, মেরো না।
কর, ভালো করে পায়ে পড়, পায়ে মাথা ঠেকিয়ে পেন নাম কর, তারপর সাতের নামটা বলবি পুরোটা।
আমার মারের ভয়ে এই মেয়েটা বৈঁচির বনে ঢুকে রোজ এক ছড়া পাকা বৈঁচি ফলের মালা গেঁথে এনে আমাকে দিত। সেটা কোনোদিন ছোট হলেই পুরনো পড়া জিজ্ঞেস করে ওকে প্রাণ ভরে চড়থাপ্পড় মারতাম। মার খেয়ে এই মেয়েটা ঠোঁট কামড়ে গোঁজ হয়ে বসে থাকত, কিন্তু কিছুতেই বলত না রোজ পাকা ফল সংগ্রহ করা তার পক্ষে কত কঠিন। তা সে যাই হোক, এতদিন জানতাম মারের ভয়েই সে এত কষ্ট স্বীকার করত, কিন্তু আজ যেন হঠাৎ একটুখানি সংশয় হল। তা সে যাক, তারপরে এর বিয়ে হয়, সেও এক চমৎকার ব্যাপার। ভাগ্নিদের বিয়ে হয় না,
মামা ভেবেই খুন। দৈবাৎ জানা গেল বীরিঞ্চি দত্তের পাচক ব্রাহ্মণ ভঙ্গ কুলিনের সন্তান। এই কুলিন সন্তানকে দত্তমশাই বাঁকুড়া থেকে বদলি হয়ে আসার সময় সংগ্রহ করে এনেছিলেন। বীরিঞ্চি দত্তের দুয়ারে মামা ধন্না দিয়ে পড়লেন।
দত্তবাবু, ব্রাহ্মণের জাতি রক্ষা করতেই হবে।
এতদিন সবাই জানত দত্তদের বামন ঠাকুর হাবাগোবা ভালো মানুষ, কিন্তু প্রয়োজনের সময় দেখা গেল ঠাকুরের সাংসারিক বুদ্ধি কারো থেকে কম নয়। 51 টাকা পণের কথায় সে সবেগে মাথা নেড়ে বলল,
না না, অত সস্তায় হবে না মশাই, বাজারে যাচিয়ে দেখুন, 50 টাকায় একজোড়া ভালো রাম ছাগলও পাওয়া যায় না, তা জামাই খুঁজছেন, 101 টাকা দিন, একবার এ পিঁড়িতে বসে আর একবার ও পিঁড়িতে বসে দুটো ফুল ফেলে দিচ্ছি, দুটি ভাগ্নি একসঙ্গে পার হবে, আর 100 টাকা, দুটো ষাঁড় কেনার খরচটাও দেবেন না।
কথাটা অসঙ্গত নয়, তবু অনেক দরাদরি করে 70 রফা হয়ে এক রাতে একসঙ্গে সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মীর বিয়ে হয়ে গেল। দুদিন পরে 70 নগদ নিয়ে দু পুরুষের কুলিন জামাই বাঁকুড়া চলে গেলেন, আর কেউ তাকে দেখেনি। বছর দেড়েক পরে প্লীহা জ্বরে সুরলক্ষ্মী মরল, এবং আরও বছর দেড়েক পরে এই রাজলক্ষ্মী কাশীতে গিয়ে মরে শিবত্ব লাভ করল। এই হল পিয়ারি বাইজির সংক্ষিপ্ত ইতিহাস।
তুমি কি ভাবছ বলবো?
কি ভাবছি?
ভাবছ, আহা, ছেলেবেলায় একে কত কষ্টই না দিয়েছি, কাঁটার বনে পাঠিয়ে রোজ রোজ বইচি তুলিয়েছি, তার বদলে শুধু মারধর করেছি, মার খেয়ে চুপ করে শুধু কেঁদেছে, কিন্তু কখনো কিছু চায়নি। আজ যদি একটা কথা বলছে তো শুনি না কেন, না হয় নাই গেলাম শ্মশানে, এই না হবেই তো। ছেলেবেলায় একবার যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায়? সে একটা অনুরোধ করলে কেউ কখনো কি পায়ে ঠেলে যেতে পারে? এমন নিষ্ঠুর সংসারে কে আছে? চলো একটু বসি গে, অনেক কথা আছে।
রতন, বাবুর বুটটা খুলে দিয়ে যা রে।
হাসছ যে?
হাসছি। হাসছি কি করে তোমরা মানুষ ভুলিয়ে বশ করো তাই দেখে।
তাই বই কি, পরকে কথায় ভুলিয়ে বশ করা যায়,
কিন্তু জ্ঞান হওয়া পর্যন্ত নিজেই যার বশ হয়ে আছি তাকেও কি কথায় ভোলানো যায়? আচ্ছা, আজ না হয় কথা কইছি, কিন্তু রোজ কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে যখন বইঁচির মালা গেঁথে দিতুম তখন কটা কথা কয়েছিলুম শুনি, সে কি তোমার মারের ভয় নাকি? তা যেন মনেও করো না, সে মেয়ে রাজলক্ষ্মী নয়। কিন্তু ছি, আমাকে তুমি একেবারেই ভুলে গিয়েছিলে, দেখে চিনতেও পারোনি।
তোমাকে মনেই বা কবে করেছিল যে ভুলে যাব না, বরং আজ চিনতে পেরেছি দেখে নিজেই আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, 12 বাজে, চললুম। পিয়ারির হাসি মুখ এক নিমেষেই একেবারে বিবর্ণ ম্লান হয়ে গেল, একটুখানি স্থির থেকে বলল,
আচ্ছা ভূত প্রেত না মানো, সাপ খোপ বাঘ ভাল্লুক বুনো শুয়োর এগুলোকে তো বনে জঙ্গলে অন্ধকার রাতে মানা চাই।
এগুলোকে আমি মেনে থাকি এবং যথেষ্ট সতর্ক হয়েও চলি। কথাটা বলে আমাকে চলে যেতে দেখে পিয়ারি ধীরে ধীরে বলল,
তুমি যে ধাতের মানুষ তাতে তোমাকে যে আটকাতে পারবো না সে ভয় আমার খুবই ছিল, তবু ভেবেছিলাম কান্নাকাটি করে হাতে পায়ে ধরলে শেষ পর্যন্ত হয়তো নাও যেতে পারো, কিন্তু আমার কান্নাই সার হল। আচ্ছা যাও, পেছু ডেকে আর অমঙ্গল করব না, কিন্তু একটা কিছু হলে এই বিদেশ বিভুঁইয়ের রাজরাজরা বন্ধু বান্ধব কোনো কাজেই লাগবে না, তখন আমাকেই ভুগতে হবে। আমাকে চিনতে পারো না, আমার মুখের উপর বলে তুমি পৌরুষি করে গেলে, কিন্তু আমার মেয়ে মানুষের মন তো, বিপদের সময় আমি তো আর বলতে পারবো না একে চিনি নে।
বলে সে একটা দীর্ঘশ্বাস চেপে ফেলল। আমি যেতে যেতে ফিরে দাঁড়িয়ে হাসলাম, কেমন যেন একটা কষ্ট উঠে এলো বুকের ভেতর থেকে। বললাম, বেশ তো বাইজি, সেও তো আমার একটা মস্ত লাভ, আমার কেউ কোথাও নেই, তবু তো জানতে পারবো
একজন আছে যে আমাকে ফেলে যেতে পারবে না।
সে কি আর তুমি জানো না? একশোবার বাইজি বলে যত অপমানই করো না কেন, রাজলক্ষ্মী তোমাকে যে ফেলে যেতে পারবে না এ কি আর তুমি মনে মনে বোঝো না? কিন্তু ফেলে যেতে পারলেই ভালো হতো, তোমাদের একটা শিক্ষা হতো। কিন্তু কি বিশ্রী এই মেয়ে মানুষ জাতটা, একবার যদি ভালোবেসেছে তো মরেছে।
ইয়ারি, ভালো সন্ন্যাসীতেও ভিক্ষে পায় না, কেন জানো?
জানি, কিন্তু তোমারে খোঁচায় এত ধান নেই যে আমাকে বেঁধো। এ আমার ঈশ্বর দত্ত ধন, যখন সংসারের ভালো মন্দ জ্ঞান পর্যন্ত হয়নি তখনকার, আজকের নয়।
বেশ কথা, আশা করি আমার আজ কিছু একটা হবে, হলে তোমার ঈশ্বর দত্ত ধনের হাতে হাতে একটা যাচাই হয়ে যাবে।
দুর্গা দুর্গা, ছি, এমন কথা বলো না, ভালোই ভালোই ফিরে এসো, এ সত্যি আর যাচাই করে কাজ নেই। আমার কি সেই কপাল যে নিজের হাতে নেড়ে চেড়ে সেবা করে দুঃসময়ে তোমাকে সুস্থ সবল করে তুলব? তাহলে তো জানতুম এ জন্মের একটা কাজ করে নিলুম।
বলে সে যে মুখ ফিরিয়ে অশ্রু গোপন করল তা হ্যারিকেনের ক্ষীণ আলোতেও টের পেলাম। আচ্ছা, ভগবান তোমার এ সাধ হয়তো একদিন পূর্ণ করে দেবেন। বলে আমি আর দেরি না করে তাঁবুর বাইরে এসে পড়লাম। তামাশা করতে গিয়ে যে মুখ দিয়ে একটা প্রচণ্ড সত্য বের হয়ে গেল সে কথা তখন আর কে ভেবেছিল। তাঁবুর ভিতর থেকে অশ্রু বিকৃত কণ্ঠের
দুর্গা দুর্গা
নামের শকাতর ডাক কানে এসে পৌঁছল। আমি দ্রুত পায়ে শ্মশানের পথে যাত্রা করলাম। সমস্ত মনটা পিয়ারির কথাতেই আচ্ছন্ন হয়ে রইল। কখন যে আমবাগানে দীর্ঘ অন্ধকার পথ পার হয়ে গেলাম, কখন নদীর ধারের সরকারি বাঁধের উপর এসে পড়লাম জানতেই পারলাম না। সমস্ত পথটা শুধু এই একটা কথা ভাবতে ভাবতেই এসেছি, এ কি বিরাট অচিন্তনীয় ব্যাপার এই নারীর মনটা। কবে যে এই পিলে রোগা মেয়েটা তার থামার মতো পেট এবং কাঠির মতো হাত পা নিয়ে আমাকে প্রথম ভালোবেসেছিল এবং বৈছি ফলের মালা দিয়ে তার দরিদ্র পূজা নীরবে সম্পন্ন করে আসছিল, আমি তা টেরও পাইনি। যখন টের পেলাম তখন বিস্ময়ের আর শেষ রইল না। বিস্ময় সেজন্যেও নয়, নভেল নাটকেও বাল্য প্রণয়ের কথা অনেক পড়েছি, কিন্তু এই বস্তুটি যাকে সে তার ঈশ্বর দত্ত ধন বলে সগর্বে প্রচার করতেও কুণ্ঠিত হল না, তাকে সে এতদিন তার এই ঘৃণিত জীবনের শতকোটি মিথ্যা প্রণয় অভিনয়ের মধ্যে কোনখানে বাঁচিয়ে রেখেছিল, কোন পথে প্রবেশ করে তাকে লালন পালন করত। সামনে চেয়ে দেখি ধূসর বালুর বিস্তীর্ণ প্রান্তরের মাঝে একটা শীর্ণ নদীর রেখা এঁকে বেঁকে কোন সুদূরে মিলিয়ে গেছে। সমস্ত প্রান্তর জুড়ে এক একটা কাশের ঝোপ, হাওয়া নেই, শব্দ নেই, নিজের বুকের ভিতরটা ছাড়া। যতদূর চোখ যায় কোথাও এতটুকু প্রাণের সাড়া পর্যন্ত অনুভব করার জো নেই। যে নিশাচর পাখিটা একবার বাপ বলেই থেমেছিল সেও আর কথা বলল না। পশ্চিম দিকে ধীরে ধীরে চললাম, এই দিকেই সেই মহাশ্মশান। একদিন শিকারে এসে সেই যে শিমুল গাছগুলো দেখে গিয়েছিলাম, কিছু দূরে আসতেই তাদের কালো কালো ডালপালা চোখে পড়ল। এরাই এই মহাশ্মশানের দ্বারপাল, এদের পার করে যেতে হবে। এইবার অতি অস্ফুট প্রাণে সাড়া পেতে লাগলাম, কিন্তু তা আহ্লাদ করবার মতো নয়। আরও একটু এগোতে তা পরিষ্কার হল, শ্মশানের একান্ত থেকে কে যেন থেমে থেমে কাঁদছে। যে এ কান্নার ইতিহাস জানে না এবং আগে শোনেনি, সে যে এই গভীর অমানিসায় একা সেদিকে আর এক পা এগোতে চাইবে না তা বাজি রেখে বলতে পারি। সে যে মানব শিশু নয়, শকুন শিশু অন্ধকারে মাকে দেখতে না পেয়ে কাঁদছে, তা না জানলে কারো সাধ্য নেই এ কথা ঠাহর করে বলে। আরো কাছে আসতে দেখলাম ঠিক তাই বটে, কালো কালো ঝুড়ির মতো শিমুলের ডালে ডালে অসংখ্য শকুন রাত্রিবাস করছে এবং তাদেরই কোনো একটা দুষ্ট ছেলে অমন করে আর্তকণ্ঠে কাঁদছে। গাছের উপরে সে কাঁদতেই লাগল। আমি নিচে দিয়ে এগিয়ে ওই মহাশ্মশানের এক প্রান্তে এসে দাঁড়ালাম। সকালে প্রবীণ ভদ্রলোকটি যে বলেছিলেন
সেখানে লক্ষ নরমুণ্ড গুনে নেওয়া যায়,
দেখলাম কথাটা নিতান্ত অত্যুক্তি নয়। সমস্ত জায়গাটাই প্রায় নরকঙ্কালে ভর্তি হয়ে আছে, আমি ছাড়া আর কোনো অশরীরী দর্শক সেখানে উপস্থিত ছিলেন কিনা আবিষ্কার করতে পারলাম না। তখন ঘোর অমাবস্যা, একটা বালুর ঢিপির উপর চেপে বসলাম। বন্দুকটা খুলে টোটাটা আর একবার পরীক্ষা করে আবার যথাস্থানে ভরে নিয়ে কোলের উপর রেখে প্রস্তুত হয়ে রইলাম। হায় রে টোটা, বিপদের সময় কিন্তু সে কোনো সাহায্য করল না। পিয়ারির কথাটা মনে পড়ল, সে বলেছিল
যদি অকপটে বিশ্বাসই করো না তবে কর্মভোগ করতে যাওয়া কেন, আর যদি বিশ্বাসের জোর না থাকে তাহলে ভূতপ্রেত থাক বা না থাক তোমাকে কিছুতেই যেতে দেব না।
সত্যি তো, এ কি দেখতে এসেছি আমি? মনের অগচরে তো পাপ নেই, আমি কিছুই দেখতে আসিনি, শুধু দেখাতে এসেছি। আমার সাহস কত! সকালে যারা বলেছিল ভীরু বাঙালি কার্যকালে ভেঙে যায়, তাদের কাছে শুধু এই কথাটা সপ্রমাণ করা যে বাঙালি বড় বীর। আমার বহুদিনের দৃঢ় বিশ্বাস মানুষ মরলে আর বাঁচে না, এবং যদি বা বাঁচে যে শ্মশানে ফিরে নিজের মাথাটায় লাথি মেরে মেরে গড়িয়ে বেড়াবার ইচ্ছা হওয়া তার পক্ষে স্বাভাবিকও নয় এবং উচিতও নয়, অন্তত আমার পক্ষে তো নয়। তবে কিনা মানুষের রুচি ভিন্ন, যদি কারো তেমন ইচ্ছে হয় তাহলে এমন একটা চমৎকার রাত জেগে আমার এত দূরে আসাটা নিষ্ফল হবে না। হঠাৎ একটা দমকা বাতাস কতগুলো ধুলোবালি উড়িয়ে গায়ের উপর দিয়ে বয়ে গেল, এবং সেটা শেষ হতে না হতেই আরেকটা এবং আরেকটা বয়ে গেল। নিজের মনেই বললাম এ আবার কি, এতক্ষণ তো বাতাসের লেশমাত্র ছিল না। যতই কেন না বুঝি এবং বোঝাই, মরণের পরেও যে কিছু একটা অজানা গোছের থাকে, এ সংস্কার হাড়ে মাসে জড়ানো, তাকে স্বীকার করি আর নাই করি। ক্রমশ ধীরে ধীরে বেশ একটু জোরে হাওয়া উঠল। অনেকেই হয়তো জানে না যে মরার মাথার ভেতর দিয়ে বাতাস বইলে ঠিক দীর্ঘশ্বাস ফেলা গোছের শব্দ হয়। দেখতে দেখতে আশেপাশে সামনে পিছনে দীর্ঘশ্বাসে যেন ছড়াছড়ি পড়ে গেল। ঠিক মনে হতে লাগলো কত লোক যেন আমাকে ঘিরে বসে অবিশ্রাম হা হুতাশ করে নিঃশ্বাস ফেলছে, এবং ইংরেজিতে যাকে বলে আনক্যানি ফিলিং, ঠিক সেই ধরনের একটা অস্বস্তি সমস্ত শরীরটাকে যেন গোটা দিয়ে ঝাঁকুনি দিয়ে গেল। সেই শকুনির বাচ্চাটা তখনও চুপ করেনি, সে যেন পিছনে আরো বেশি করে গোঙাতে লাগল। বুঝলাম ভয় পেয়েছি। বহু অভিজ্ঞতার ফলে বেশ জানতাম এ যে স্থানে এসেছি এখানে এই বস্তুটাকে সময়ে চাপতে না পারলে মৃত্যু পর্যন্ত অসম্ভব ব্যাপার নয়। আসলে এই রকম ভয়ানক জায়গায় আগে আমি কখনো একা আসিনি। একা যে স্বচ্ছন্দে আসতে পারত সে ইন্দ্র, আমি নয়। অনেকবার তার সঙ্গে অনেক ভয়ানক স্থানে গিয়ে গিয়ে আমারও একটা ধারণা জন্মেছিল যে ইচ্ছা করলে আমিও তার মতো এই সব স্থানে একা আসতে পারি, কিন্তু সেটা যে কত বড় ভ্রম এবং আমি যে শুধু ঝোঁকের বশেই তাকে অনুসরণ করতে গিয়েছিলাম এক মুহূর্তেই আজ তা সুস্পষ্ট হয়ে উঠল। আমার সে চওড়া বুক কই, আমার সে বিশ্বাস কোথায়, আমার সেই রাম নামের অভেদ্য কবচ কই? আমি তো ইন্দ্র নই যে এই প্রেত ভূমিতে নিঃসঙ্গ দাঁড়িয়ে চোখ মেলে প্রেতাত্মার খেলা দেখব। হঠাৎ কে যেন পিছনে দাঁড়িয়ে আমার ডান কানের ওপর নিঃশ্বাস ফেলল, তা এমন শীতল যে তুষার কণার মতো সেইখানেই জমে উঠল। ঘাড় না তুলেও স্পষ্ট দেখতে পেলাম এ নিঃশ্বাস যে নাকের মস্ত ফুটোটা থেকে বার হয়ে এলো তাতে চামড়া নেই, মাংস নেই, এক ফোঁটা রক্তের সংস্রব পর্যন্ত নেই, কেবল হাড় আর কভর। সামনে পিছনে দক্ষিণে বামে অন্ধকার, স্তব্ধ নিশুতি রাত ঝাঁ ঝাঁ করতে লাগল, কানের উপর তেমনি কনকনে ঠান্ডা নিঃশ্বাসের বিরাম নেই। এত কাণ্ডের মধ্যেও কিন্তু এ কথাটা ভুলিনি যে কোনো মতেই আমার চৈতন্য হারালে চলবে না, তাহলে মরণ অনিবার্য। দেখি ডান পাটা ঠক ঠক করে কাঁপছে, থামাতে গেলাম থামল না, সে যেন আমার পা নয়। ঠিক এমনি সময় অনেক দূরে অনেকগুলো গলার সমবেত চিৎকার কানে পৌঁছল,
বাবু সাহেব, বাবু সাহেব!
সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল, কারাটা কি? আবার চিৎকার করল,
বাবু সাহেব, বাবু সাহেব, গুলি ছুড়বেন না যেন!
শব্দ ক্রমশ হয়ে গিয়ে আসতে লাগলো, গোটা দুই ক্ষীণ আলো রেখাও চোখে পড়ল। একবার মনে হল চিৎকারের মধ্যে যেন রতনের গলার আভাস পেলাম, খানিক পরেই টের পেলাম সেই বটে। আর কিছু দূর এগিয়ে এসে সে একটা শিমুলের আড়ালে দাঁড়িয়ে ছেঁচিয়ে বলল,
বাবু বাবু, আপনি যেখানেই থাকুন গুলি টুলি ছুড়বেন না, আমি আমি রতন!
উল্লাসে চেঁচিয়ে সাড়া দিতে গেলাম, কিন্তু স্বর ফুটল না। একটা প্রবাদ আছে, ভূত প্রেত যাবার সময় কিছু একটা ভেঙে দিয়ে যায়। যে আমার পিছনে ছিল সে আমার কণ্ঠস্বরটা ভেঙে দিয়েই বিদায় হল। রতন এবং আরো তিনজন লোক গোটা দুই লণ্ঠন ও লাঠি শোঁটা হাতে করে কাছে এসে উপস্থিত হল। এই তিনজনের মধ্যে একজন ছোট্টুলাল, সে তবলা বাজায়, এবং আরেকজন পিয়ারির দারোয়ান, তৃতীয় ব্যক্তি গ্রামের চৌকিদার।
চলুন, তিনটে বাজে।
হ্যাঁ চলো
বাবু। বাবু ধন্য আপনার সাহস, আমরা চারজনে যে কত ভয় ভয় এসেছি তা বলতে পারবো না।
এলি কেন?
টাকার লোভে। আমরা সবাই এক মাসের মাইনে নগদ পেয়ে গেছি। বাবু বাবু, আপনি চলে এলে গিয়ে দেখি যে মা বসে বসে কাঁদছেন, আমাকে বললেন।
রতন, কি হবে বাবা, তোরা পিছনে যা, আমি এক এক মাসের মাইনে তোদের বকশিস দিচ্ছি।
আমি বললুম, ছোট্টুলাল আর গণেশকে সঙ্গে নিয়ে আমি যেতে পারি মা, কিন্তু পথ চিনি নে। এমন সময় চৌকিদার হাঁক দিতেই মা বললেন,
ওকে ডেকে আন রতন, ও নিশ্চয়ই পথ চেনে।
বেরিয়ে গিয়ে ডেকে আনলুম, চৌকিদার ছ টাকা হাতে পেয়ে তবে আমাদের পথ দেখিয়ে নিয়ে আসে। আচ্ছা বাবু, কুচি ছেলের কান্না শুনতে পেয়েছেন?
বলেই রতন নিজের কথাতে নিজেই শিউরে উঠে আমার কোটের পিছনটা চেপে ধরল, বলল,
আমাদের গণেশ পাড়ে বামুন মানুষ, তাই আজ রক্ষে পাওয়া গেছে।
আমি কথা বললাম না, প্রতিবাদ করে কারো ভুল ভাঙাবার মতো মনের অবস্থা আমার ছিল না। আচ্ছন্ন অভিভূতের মতো নিঃশব্দে পথ চলতে লাগলাম। কিছুদূর আসার পর রতন প্রশ্ন করল,
আজ কিছু দেখতে পেলেন বাবু?
না। আমার এই সংক্ষিপ্ত উত্তরে রতন ক্ষুব্ধ হয়ে বলল,
আমরা যাওয়ায় আপনি কি রাগ করছেন বাবু? মার কান্না দেখলে কিন্তু।
না না রতন, আমি রাগ করিনি, আমি একটু রাগ করিনি। তাঁবুর কাছাকাছি এসে
চৌকিদার তার কাজে চলে গেল। গণেশ ছোট্টুলাল চাকরদের তাঁবুতে ফিরে গেল।
মা বলেছিলেন যাওয়ার সময় একটিবার দেখা করে যেতে।
থমকে দাঁড়ালাম, চোখের উপর যেন স্পষ্ট দেখতে পেলাম পিয়ারি দ্বীপের সামনে অধীর আগ্রহে সজল চোখে বসে প্রতীক্ষা করে আছে, এবং আমার সমস্ত মনটা উন্মত্ত উচ্ছ্বাসে তার পানে ছুটে চলেছে। রতন সবিনয় ডাকল,
বাবু বাবু আসুন।
মুহূর্তকালের জন্য চোখ বুঝে নিজের অন্তরের মধ্যে ডুব দিয়ে দেখলাম সেখানে প্রকৃতিস্থ কেউ নেই, সবাই আকণ্ঠ মদ খেয়ে মাতাল হয়ে উঠেছে। ছিছি, এই মাতালের দল নিয়ে যাই দেখা করতে? না না, সে আমি কিছুতেই পারি না। আমার দেরি দেখে রতন বিস্মিত হয়ে বলল,
ওখানে অন্ধকারে দাঁড়িয়ে কেন বাবু, আসুন।
না না রতন, এখন নয়, আমি চললুম।
মা কিন্তু পথ চেয়ে বসে আছেন।
পথ চেয়ে? তা হোক, তাকে আমার অসংখ্য নমস্কার দিয়ে বলো কাল যাবার আগে দেখা হবে, এখন নয়, আমার বড় ঘুম পেয়েছে রতন, আমি চললুম। হ্যাঁ, কথাটা বলে বিস্মিত ক্ষুব্ধ রতনকে জবাব দেবার সময় মাত্র না দিয়ে দ্রুত পদে ওদিকে তাঁবুর দিকে চলে গেলাম।
বাবু সাহ,
সকাল হতেই রাজভৃত্য এসে উপস্থিত হল। শয্যার উপর সোজা হয়ে উঠে বসলাম। সে সসম্মানে নিবেদন করল,
কুমার সাহেব এবং বহু লোক আপনার গত রাতের কাহিনী শুনবার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন।
তারা জানলেন কি করে?
তাঁবুর দারোয়ান জানিয়েছে যে আপনি রাত শেষে ফিরে এসেছেন।
হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে বড় তাঁবুতে প্রবেশ করা মাত্রই সকলে হৈ হৈ করে চিৎকার করে উঠল। একসঙ্গে এক লক্ষ প্রশ্ন হয়ে গেল। দেখলাম কালকের সেই প্রবীণ ব্যক্তিটিও আছেন, এবং একপাশে পিয়ারি তার দলবল নিয়ে নীরবে বসে আছে। প্রতিদিনের মতো আজ আর তার সঙ্গে চোখাচোখি হল না, সে যেন ইচ্ছা করেই আরেকদিকে চোখ ফিরিয়ে বসেছিল। উচ্ছ্বসিত প্রশ্নতরঙ্গ শান্ত হয়ে আসলে জবাব দিতে শুরু করলাম। কুমারজি বললেন,
ধন্য সাহস তোমার শ্রীকান্ত, কত রাতে সেখানে পৌঁছলে?
12টা থেকে 1টার মধ্যে।
ভোর অমাবস্যা, 11:30টার পর অমাবস্যা পড়েছিল।
চারপাশ থেকেই অবাক করা সব শব্দ উঠে ক্রমশ কমে এলে কুমারজি আবার প্রশ্ন করলেন,
তারপর কি দেখলে?
ওই বিস্তর হাড়গোড় আর মড়ার মাথা।
উফ, কি ভয়ঙ্কর সাহস! শ্মশানের ভেতর ঢুকলে না বাইরে দাঁড়িয়েছিলে?
ভেতরে গিয়ে একটা বালির ঢিপিতে গিয়ে বসল।
তারপর তারপর বসে কি দেখলে?
ধু ধু করছে বালির চর,
আর
কষার ঝোপ আর শিমুল গাছ।
ওরে বাবা, আর
নদীর জল।
আহা, এত সব তো জানি হে, বলি সেসব কিছু?
আর গোটা দুই বাদুড় মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিল। না, উত্তর শুনে এক তাঁবু লোক সকলেই যেন নিরাশ হয়ে পড়ল। প্রবীণ লোকটি তখন হঠাৎ ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন,
এসা কভি হো নহি সকতা, আব গয়া নহি।
তার রাগ দেখে আমি শুধু হাসলাম, কারণ রাগ হবারই কথা। কুমারজি আমার হাতটা চেপে ধরে মিনতিস্বরে বললেন,
তোমার দিব্যি শ্রীকান্ত, কি দেখলে বলো সত্যি করে?
সত্যি বলছি, কিচ্ছু দেখিনি।
কতক্ষণ ছিলে সেখানে?
ঘন্টা তিনেক।
আচ্ছা, কিছু না হয় দেখোনি, কিছু শুনতেও কি পাওনি?
তা পেয়েছি। এক মুহূর্তেই সকলের মুখ উৎসাহে প্রদীপ্ত হয়ে উঠল। কি শুনেছি তা শোনবার জন্য তারা আরো একটু ঘেঁষে এল। আমি তখন বলতে লাগলাম, কেমন করে পথের উপরেই একটা নিশাচর পাখি বাপ বলে উড়ে গেল, কেমন করে শিশু কণ্ঠে শকুন শিশু শিমুল গাছের উপর গোঙাতে গোঙাতে কাঁদতে লাগলো, কেমন করে হঠাৎ ঝড় উঠল এবং মড়ার মাথাগুলো দীর্ঘ শ্বাস ফেলতে লাগল, এবং সকলের শেষে কে যেন আমার পিছনে দাঁড়িয়ে অবিশ্রাম তুষার শীতল নিঃশ্বাস আমার ডান কানের উপর ফেলতে লাগল। আমার বলা শেষ হয়ে গেল, কিন্তু বহুক্ষণ পর্যন্ত কারো মুখ দিয়ে একটা কথাও পর্যন্ত বের হল না। সমস্ত তাঁবুটা
স্তব্ধ হয়ে রইল। অবশেষে সেই প্রবীণ ব্যক্তিটি একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমার কাঁধের ওপর একটা হাত রেখে ধীরে ধীরে বললেন,
বাবুজি, আপনি যথার্থ ব্রাহ্মণ সন্তান বলেই কাল প্রাণ নিয়ে ফিরে এসেছেন, কিন্তু আর কেউ হলে পারত না। কিন্তু কিন্তু আজ থেকে এই বুড়ার শপথ রইল বাবুজি, আর কখনো এমন দুঃসাহস করবেন না। আপনার পিতামাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। এ শুধু তাদেরই পুণ্যে আপনি বেঁচেছেন, বিশ্বাস করুন, আপনি তাদের পুণ্যেই বেঁচেছেন।
এই বলে সে ঝোঁকের মাথায় খপ করে আমার পায়েতেই হাত দিয়ে ফেলল। আগেই বলেছি এই লোকটি কথা বলতে জানে। এইবার সে কথা বলা শুরু করল। চোখের তারা ভুরু কখনো সংকুচিত, কখনো প্রসারিত। সে শকুনির কান্না থেকে আরম্ভ করে কানের উপর নিঃশ্বাস ফেলার এমনই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা জুড়ে দিল যে দিনের বেলা এতগুলো লোকের মধ্যে বসেও আমার পর্যন্ত মাথার চুল কাঁটা দিয়ে খাড়া হয়ে উঠল। কাল সকালের মতো আজও কখন যে পিয়ারি নিঃশব্দে ঘেঁষে এসে বসেছিল তা লক্ষ্য করিনি। হঠাৎ একটা নিঃশ্বাসের শব্দে ঘাট ফিরিয়ে দেখি সে আমার ঠিক পিঠের কাছে বসে নির্নিমেষ চোখে বক্তার মুখের দিকে চেয়ে আছে এবং তার নিজের দুটি গালের ওপর ছড়া অশ্রুর ধারা দুটি শুকিয়ে ফুটে রয়েছে। কখন কি জন্য যে চোখে জল গড়িয়েছিল এ বোধ করি সে টের পায়নি, পেলে মুছে ফেলত। কিন্তু সেই চোখের জলে ভেজা মুখখানি পলকের দেখাতেই আমার বুকের মধ্যে আগুনের রেখায় আঁকা হয়ে গেল। গল্প শেষ হলে সে উঠে দাঁড়াল এবং কুমারজিকে একটা সেলাম করে অনুমতি নিয়ে নিঃশব্দে ধীরে ধীরে বেরিয়ে গেল। আজ সকালেই আমার বিদায় নেবার কথা ছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে কুমারজির অনুরোধ স্বীকার করে ও বেলায় যাওয়ায় স্থির করে নিজেদের তাঁবুতে ফিরে এলাম। এতদিনের মধ্যে আজ এই প্রথম পিয়ারির আচরণে ভাবান্তর লক্ষ্য করলাম। এতদিন সে পরিহাস করেছে, বিদ্রুপ করেছে, কলহের আভাস পর্যন্ত তার দুই চোখের দৃষ্টিতে কতদিন ঘনিয়ে উঠেছে তা অনুভব করেছি, কিন্তু এরকম উদাসীন্য কখনো দেখিনি। অথচ ব্যথার পরিবর্তে খুশি হলাম, কেন তা জানি না। এ ওর তাচ্ছিল্য মনে করে মন ক্ষুণ্ণ হল না, বরং প্রণয় অভিমান জেনে পুলকিত হলাম। মনে হয় আমার শ্মশান অভিযানের এতখানি ইতিহাসের মধ্যে শুধু এই কথাটার উল্লেখটুকুও করলাম না যে পিয়ারি কাল রাতে আমাকে ফিরিয়ে আনতে শ্মশানে লোক পাঠিয়েছিল। তাই কি অভিমান, কাল রাতে ফিরে এসে দেখা করে বলিনি কি ঘটেছিল, যে কথা সবার আগে একলা বসে তার শুনবার অধিকার ছিল তাই আজ সে সকলের পিছনে বসে যেন দৈবাৎ শুনতে পেয়েছে। কিন্তু অভিমান যে এত মধুর, জীবনে এই স্বাদ আজ প্রথম উপলব্ধি করে শিশুর মতো তাকে নির্জনে বসে উপভোগ করতে লাগলাম। আজ দুপুরবেলাটা আমার ঘুমিয়ে পড়বারই কথা, বিছানায় পড়ে মাঝে মাঝে তন্দ্রাও আসতে লাগল, কিন্তু রতনের আশার আশাটা ক্রমাগত নাড়া দিয়ে দিয়ে তা ভেঙে দিতে লাগল। এমনি করে বেলা গড়িয়ে গেল, কিন্তু রতন এলো না। সে যে আসবেই এ বিশ্বাস আমার মনে এত দৃঢ় ছিল যে বিছানা ছেড়ে বাইরে এসে যখন দেখলাম সূর্য অনেকখানি পশ্চিমে হেলে পড়েছে, তখন মনে হল নিশ্চয়ই আমার কোন এক তন্দ্রার ফাঁকে রতন ঘরে ঢুকে আমাকে নিদ্রিত মনে করে ফিরে গেছে। উফ, মূর্খ, একবার ডাকতে কি হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর সে যে আবার আসবে, একটা কিছু অনুরোধ, না হয় এক ছত্র লেখা, যা হোক একটা গোপনে হাতে দিয়ে যাবে, তাতে সংশয় মাত্র নেই। কিন্তু এই সময়টুকু কাটাই বা কি করে। সামনে চাইতেই খানিকটা দূরে অনেকখানি জল একসঙ্গে চোখের উপর ঝকঝক করে উঠল। সে কোন একটা বিস্তৃত জমিদারের মস্ত কীর্তি, দীঘিটা প্রায় আধ ক্রোশ দীর্ঘ, উত্তর দিকটা মোঝে বুঝে গিয়েছে এবং তা ঘন জঙ্গলে ঢাকা। গ্রামের বাইরে বলে গ্রামের মেয়েরা এর জল ব্যবহার করতে পারত না। কথায় কথায় শুনেছিলাম এই দীঘিটা যে কতদিনের এবং কে প্রস্তুত করে দিয়েছিল তা কেউ জানে না। একটা পুরনো ভাঙা ঘাট ছিল, তারই এক প্রান্তে গিয়ে বসে পড়লাম। তারপরে ক্রমশ সূর্য ডুবে দীঘির কালো জল আরও কালো হয়ে উঠল। অদূরে বন থেকে বের হয়ে দু একটা তৃষ্ণার্ত শিয়াল ভয়ে ভয়ে জলপান করে সরে গেল। আমার যে উঠবার সময় হয়েছে, যে সময়টুকু কাটাতে এসেছিলাম তা কেটে গিয়েছে। সমস্ত অনুভব করেও উঠতে পারলাম না। এই ভাঙা ঘাট যেন আমাকে জোর করে বসিয়ে রাখল। মনে হল এই যেখানে পা রেখে বসেছি সেখানে পা দিয়ে কত লোক কতবার এসেছে গিয়েছে, এই ঘাটেই তারা স্নান করত, গা ধুত, কাপড় কাচত, জল তুলত। তারপরে হঠাৎ হঠাৎ একদিন যখন মহাকাল মহামারী রূপে দেখা দিয়ে সমস্ত গ্রাম ছেড়ে নিয়ে গেলেন, তখন কত মুমূর্ষু হয়তো তৃষ্ণায় ছুটে এসে এই ঘাটের ওপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার সঙ্গে গিয়েছে। হয়তো তাদের তৃষ্ণার্ত আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। যা চোখে দেখি না তাই যে নেই এমন কথাই বা কে জোর করে বলবে। আজ সকালেই সেই প্রবীণ ব্যক্তিটি বলেছিলেন,
বাবুজি, মৃত্যুর পরে যে কিছুই থাকে না, অসহায় প্রেতাত্মারা যে আমাদের মতোই সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা নিয়ে বিচরণ করে না, তা কখনো মনে করো না। সময় এবং সুযোগ হলে তারা যে দেখা দিতে কথা বলতে পারে না বা করে না তাও ভেব না। তোমাকে আমি আর কখনো সে স্থানে যেতে বলবো না, কিন্তু যারা এই কাজ পারে তাদের সমস্ত দুঃখ যে কোনোদিন সার্থক হয় না এ কথা স্বপ্নেও অবিশ্বাস করো না।
তখন সকালবেলার আলোর মধ্যে যে কথাগুলো শুধু নিরর্থক হাসির উপাদান এনে দিয়েছিল, এখন এই কথাগুলোই এই নির্জন গাঢ় অন্ধকারের মধ্যে আর এক প্রকার চেহারা নিয়ে দেখা দিল। মনে হতে লাগল জগতের প্রত্যক্ষ সত্য যদি কিছু থেকে থাকে তো সে মরণ। তবে মৃত্যুর পরপারের ইতিহাসটা যদি কোনো উপায় শুনে নিতে পারা যায় তবে তার চেয়ে লাভ আর আছে কি? তা সে যেই বলুক আর যেমন করেই বলুক না কেন। হঠাৎ কার পায়ের শব্দে ধ্যান ভাঙল। ফিরে দেখলাম শুধু অন্ধকার, কেউ কোথাও নেই। একটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। গত রাতের কথা মনে করে নিজের মনে হেসে বললাম, না আর বসে থাকা নয়, কাল ডান কানের উপর নিঃশ্বাস ফেলে গেছে, আজ এসে যদি বাঁ কানের উপর শুরু করে দেয় তো সে বড় সোজা হবে না। কতক্ষণ যে বসে কাটিয়েছি এখন রাত কত ঠিক থাহর করতে পারলাম না, বোধহয় যেন দ্বিতীয় প্রহরের কাছাকাছি। কিন্তু এ কি, চলছি তো চলছি, এই সংকীর্ণ পায়ে চলা পথ আর শেষ হয় না। এতগুলো তাঁবুর, একটা আলো যে চোখে পড়ে না। অনেকক্ষণ থেকেই সামনে একটা বাঁশ ছাড় দৃষ্টি রোধ করছিল। হঠাৎ মনে হল, কই এটা তো আসবার সময় লক্ষ্য করিনি, দিক ভুল করে আরেক দিকে চলেছি নাকি। আরো খানিকটা এগোতেই টের পেলাম সেটা বাঁশ ছাড় নয়, গোটা কয়েক তেঁতুল গাছ জড়াজড়ি করে অন্ধকার জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। তারই নিচে দিয়ে পথটা এঁকে বেঁকে অদৃশ্য হয়ে গেছে। জায়গাটা এমনই অন্ধকার যে নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বুকের ভিতরটা কেমন যেন গুড়গুড় করে উঠল। এ যাচ্ছি কোথায়? চোখ কান বুঝে কোনো মতে সেই তেঁতুল গাছটা পার হয়ে দেখি সামনে অনন্ত কালো আকাশ, যত দূর দেখা যায় তত দূর বিস্তৃত হয়ে আছে। কিন্তু সামনে ওই উঁচু জায়গাটা কি? নদীর ধারে সরকারি বাঁধ নয় তো? হ্যাঁ, বাঁধই তো বটে, পা দুটো যেন আর চলে না। তবু টেনে টেনে কোনো মতে তার উপরে উঠে দাঁড়ালাম। যা ভেবেছিলাম ঠিক তাই, ঠিক নিচেই সেই মহাশ্মশান। আবার কার পদশব্দ যেন সামনে দিয়েই নিচে শ্মশানে গিয়ে মিলিয়ে গেল। এইবার টলে টলে সেই ধুলোবালির ওপরেই মূর্ছিতের মতো ধপ করে বসে পড়লাম। আর আমার লেশমাত্র সংশয় রইল না যে কে আমাকে এক মহাশ্মশান থেকে আর এক মহাশ্মশানের পথ দেখিয়ে পৌঁছে দিয়ে গেল। সেই যার পদশব্দ শুনে ভাঙা ঘাটের উপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছিলাম, তার পদশব্দ এতক্ষণ পরে ওই সামনে মিলিয়ে গেল। সমস্ত ঘটনারই কারণ দেখবার জেদটা মানুষের যে বয়সে থাকে, সে বয়স আমার পার হয়ে গেছে। সুতরাং কেমন করে যে এই অন্ধকার রাতে একা পথ চিনে দিঘির ভাঙা ঘাট থেকে এই শ্মশানে এলাম, এবং কারই বা সেই পদধ্বনি এইমাত্র সামনে গিয়ে মিলিয়ে গেল, এসব প্রশ্নের মীমাংসা করবার মতো বুদ্ধি আমার নেই। এ রহস্য আজও আমার কাছে তেমনই আধারেই রয়ে গেছে। সেই ধুলাবালি ভরা বাঁধের ওপর যখন হতজ্ঞানের মতো বসে পড়লাম, তখনই শুধু দুটি লঘু পদধ্বনি শ্মশানের অভ্যন্তরে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। মনে হল সে যেন স্পষ্ট করে জানাল,
ও তুই কি করলি, তোকে যে এতটা পথ দেখিয়ে আনলাম সে কি ওইখানে বসে পড়বার জন্য? আর একেবারে আমাদের ভিতরে চলে আয়, এমন অসুচি অস্পৃশ্যের মতো প্রাঙ্গণের এক প্রান্তে বসিস না, আমাদের সকলের মাঝখানে এসে বস।
কথাগুলো কানে শুনেছিলাম না হৃদয়ে অনুভব করেছিলাম, এ কথা আজ আর মনে করতে পারি না। দুচোখ মেলে চেয়ে রইলাম বটে, কিন্তু সে এক তন্দ্রার চাহনি, সে ঘুমনও নয় জাগাও নয়, তাতে নিদ্রিতের বিশ্রামও থাকে না, সজাগের উদ্যমও আসে না, ওই একই রকম। তবু এ কথাটা ভুলিনি যে অনেক রাত হয়েছে, আমাকে তাঁবুতে ফিরতে হবে, এবং সেজন্য একবার অন্তত চেষ্টা করতাম, কিন্তু মনে হল সবই বৃথা, এখানে আমি ইচ্ছে করে আসিনি, আসবার কল্পনাও করিনি। সুতরাং যে আমাকে এই দুর্গম পথে পথ দেখিয়ে এনেছে তার বিশেষ কোনো কাজ আছে, সে আমাকে শুধু শুধু ফিরতে দেবে না। শুনেছি নিজের ইচ্ছা এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না, যে পথে যেমন করেই জোর করে বার হও না কেন, সব পথই গোলক ধাঁধার মতো ঘুরে ফিরে সাবেক জায়গায় এনে হাজির করে। সুতরাং ছটফট করা সম্পূর্ণ অনাবশ্যক মনে করে যখন স্থির হয়ে বসলাম, তখন অকস্মাৎ যে জিনিসটি চোখে পড়ে গেল তার কথা আমি কোনো দিন বিস্মৃত হইনি। রাতের যে একটা রূপ আছে, তাকে যে একান্ত করে দেখা যায়, তা যেন আজ এই প্রথম চোখে পড়ল। যে দেখি অন্তহীন কালো আকাশতলে পৃথিবীজোড়া আসন করে গভীর রাত্রি নিমিলিত চক্ষে ধ্যানে বসেছে, আর সমস্ত বিশ্ব চরাচর মুখ বুঝে নিঃশ্বাস রুদ্ধ করে অত্যন্ত অত্যন্ত সাবধানে স্তব্ধ হয়ে সেই অটল শান্তি রক্ষা করছে। হঠাৎ চোখের উপর যেন সৌন্দর্যের তরঙ্গ খেলে গেল। মনে হল কোন মিথ্যাবাদী প্রচার করেছে, আলোরই রূপ আধারে রূপ নেই, মরি মরি এমন অপরূপ রূপের ঝর্ণা আর কবে দেখেছি। কালোর যে এত রূপ ছিল সে তো কোনোদিন জানতাম না, তবে হয়তো মৃত্যু কালো বলে কুৎসিত নয়। একদিন যখন সে আমাকে দেখা দিতে আসবে তখন হয়তো তার এমনি অফুরন্ত সুন্দর রূপে আমার দুচোখ জুড়িয়ে যাবে। আর সে দেখার দিন যদি আজই এসে থাকে তবে হে আমার কালো, হে আমার সর্বদুঃখ ভয় ব্যথাহারী অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরে আমার এই দুচোখে দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমাকে নির্ভয়ে বরণ করে মহানন্দে তোমার অনুসরণ করি, তাই তো তার ওই নির্বাক আহ্বান উপেক্ষা করে অত্যন্ত হীন অন্তেবাসীর মতো আমি এই বাইরে বসে আছি কি জন্যে? না না, একেবারে ভিতরে ওই মাঝখানে গিয়ে বসি না কেন? নেমে গিয়ে ঠিক মধ্যস্থলে একেবারে চেপে বসে পড়লাম। কতক্ষণ যে এখানে এইভাবে স্থির হয়েছিলাম তখন হুঁশ ছিল না। হুঁশ হলে দেখলাম তেমন অন্ধকার আর নেই, আকাশের এক প্রান্ত যেন স্বচ্ছ হয়ে গিয়েছে এবং তারই অদূরে শুকতারা দপদপ করে চলছে। একটা চাপা কথাবার্তার কোলাহল কানে এলো। ঠাহর করে দেখলাম দূরে শিমুল গাছের আড়ালে বাঁধের ওপর দিয়ে কারা যেন আসছে এবং তাদের দু চারটে লণ্ঠনের আলো আশেপাশে ইতস্তত দুলছে। আবার বাঁধের উপর উঠে সেই আলোতেই দেখলাম দুখানা গরুর গাড়ির আগে পিছে জনাকয়েক লোক এইদিকেই এগিয়ে আসছে। বুঝলাম কারা যেন এই পথে স্টেশনে যাচ্ছে। মাথায় সুবুদ্ধি এলো যে পথ ছেড়ে আমার দূরে সরে যাওয়া আবশ্যক, কারণ আগন্তুকের দল যত বুদ্ধিমান এবং সাহসী হোক না কেন, হঠাৎ এই অন্ধকার রাতে এরকম স্থানে আমাকে একা ভূতের মতো দাঁড়িয়ে থাকতে দেখলে আর কিছু না করুক একটা বিষম হই হই রই রই চিৎকার তুলবে, তাতে আর সংশয় নেই। ফিরে এসে আগের জায়গায় দাঁড়ালাম এবং একটু পরেই ছই দেওয়া দুখানি গোশকট পাঁচ ছজনের প্রহরায় সামনে এসে উপস্থিত হল। একবার মনে হল এদের সামনের লোক দুটো আমার দিকে চেয়েই ক্ষণকালের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে অতি মৃদু কণ্ঠে কি যেন বলা বলি করেই আবার এগিয়ে গেল এবং একটু পরেই সমস্ত দলবল বাঁধের একটা ঝাঁকড়া গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। রাত আর বেশি বাকি নেই বুঝে ফিরবার উপক্রম করছি, এমন সময় সেই গাছের আড়াল থেকে উঁচু গলার ডাক কানে এলো।
শ্রীকান্তবাবু!
কে রে? রতন?
আগে হ্যাঁ বাবু, আমি, একটু এগিয়ে আসুন।
দ্রুতপদে বাঁধের উপর উঠে চিৎকার করে ডাকলাম,
রতন তোরা কি বাড়ি যাচ্ছিস?
হ্যাঁ বাবু, বাড়ি যাচ্ছি, মা গাড়িতে আছেন।
অদূরে উপস্থিত থেকেই পিয়ারি পর্দার বাইরে মুখ বাড়িয়ে বলল,
এ যে তুমি ছাড়া আর কেউ নয় তা আমি দরোয়ানের কথা শুনেই বুঝতে পেরেছি, গাড়িতে উঠে এসো, কথা আছে।
আমি তার গাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি কথা?
উঠে এসো বলছি।
না না না, তা পারব না, সময় নেই, ভোরের আগেই আমাকে তাঁবুতে পৌঁছতে হবে। পিয়ারি হাত বাড়িয়ে খপ করে আমার ডান হাতটা চেপে ধরে তীব্র জেদে স্বরে বলল,
চাকর বাকরের সামনে আর ঢলাঢলি করো না, তোমার পায়ে পড়ি, একবার উঠে এসো।
তার অস্বাভাবিক উত্তেজনায় কতকটা যেন হতবুদ্ধি হয়েই গাড়িতে উঠে বসলাম। পিয়ারি গাড়ি হাঁকতে আদেশ দিয়ে বলল,
আজ আবার এখানে তুমি কেন এলে?
আমি সত্য কথাই বললাম, বললাম জানি না।
জানো না? আচ্ছা বেশ, কিন্তু লুকিয়ে এসেছিলে কেন?
এখানে আসার কথা কেউ জানে না বটে, কিন্তু লুকিয়ে আমি আসিনি।
মিথ্যে কথা?
না।
তার মানে?
মানে যদি খুলে বলি বিশ্বাস করবে? আমি লুকিয়েও আসিনি, আসবার ইচ্ছেও ছিল না।
তাহলে তাঁবু থেকে তোমাকে উড়িয়ে এনেছে বোধ করি বলতে চাও?
না, তা বলতে চাইনি। উড়িয়ে কেউ আনেনি, নিজের পায়ে হেঁটে এসেছি তা সত্যি, কিন্তু কেন এলুম আর কখনই বা এলুম তা বলতে পারি না। পিয়ারি চুপ করে রইল, সে তখনও আমার হাত ছাড়েনি। আমি বললাম, রাজলক্ষ্মী, তুমি বিশ্বাস করতে পারবে কিনা জানি না, কিন্তু বাস্তবিক ব্যাপারটা একটু আশ্চর্য। আমি সমস্ত ঘটনাটা আনুপূর্বিক বিবৃত করলাম। শুনতে শুনতে আমার হাত ধরা তার হাতখানা বারবার শিউরে উঠল, কিন্তু সে একটা কথাও বলল না। পর্দা তোলা ছিল, পিছনে চেয়ে দেখলাম আকাশ ফর্সা হয়ে গেছে। বললাম, এইবার আমি যাই।
না।
না কেন? এমনভাবে চলে যাবার অর্থ কি হবে তা জানো?
জানি, সব জানি, কিন্তু এরা তো তোমার অভিভাবক নয় যে মানের দায়ে প্রাণ দিতে হবে।
বলেই সে আমার হাত ছেড়ে দিয়ে পা ধরে ফেলে রুদ্ধস্বরে বলে উঠল,
কান্তদা, কিন্তু সেখানে ফিরে গেলে আর তুমি বাঁচবে না। তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, কিন্তু সেখানেও আর ফিরে যেতে দেব না। তোমার টিকিট কিনে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, কিংবা যেখানে খুশি যাও, কিন্তু ওখানে আর এক দণ্ডও না।
আমার কাপড় জামা রয়েছে যে।
থাক পড়ে, তাদের ইচ্ছা হয় তোমাকে পাঠিয়ে দেবে, না হয় থাককে, তার দাম বেশি নয়।
তার দাম বেশি নয় এটা সত্যি, কিন্তু যে মিথ্যা কুৎসা রটনা হবে তার দাম তো কম নয়। পিয়ারি আমার পা ছেড়ে দিয়ে চুপ করে বসে রইল। গাড়ি এই সময় মোড় ফিরতেই পিছনটা আমার সামনে এসে পড়ল। হঠাৎ মনে হল, সামনের ওই পূর্ব আকাশটার সঙ্গে এই পতিতার মুখের কি যেন একটা অতি গভীর সাদৃশ্য রয়েছে। দুইয়ের মধ্যে দিয়ে যেন একটা বিরাট অগ্নিপিণ্ড অন্ধকার ভেদ করে আসছে, তারই আভাস দেখা দিয়েছে। বললাম, কি হল, চুপ করে রইলে যে?
কি জানো কান্তদা, যে কলম দিয়ে সারা জীবন শুধু জালখত তৈরি করেছি, সেই কলমটা দিয়েই আজ আর দানপত্র লিখতে হাত সরছে না। যাবে? আচ্ছা যাও, কিন্তু কথা দাও, আজ বেলা ১২টার আগেই বেরিয়ে পড়বে।
আচ্ছা।
কারো কোনো অনুরোধেই আজ রাত ওখানে কাটাবে না, বলো?
না। পিয়ারি হাতের আংটি খুলে আমার পায়ের ওপর রেখে গলবস্ত্র হয়ে প্রণাম করল এবং পায়ের ধুলো মাথায় নিয়ে আংটিটা আমার পকেটে ফেলে দিল। বলল,
তবে যাও, বোধ করি ক্রোশদের এক পথ তোমাকে বেশি হাঁটতে হবে।
গরুর গাড়ি থেকে নামলাম, তখন সকাল হয়ে গেছে।
আমার আরেকটি কথা তোমাকে রাখতে হবে, বাড়ি ফিরে গিয়ে একখানি চিঠি দেবে।
আমি স্বীকার করে প্রস্থান করলাম। একটিবারও পিছনে চেয়ে দেখলাম না তখনও তারা দাঁড়িয়ে আছে না এগিয়ে গেছে ফেরার পথে, কিন্তু বহু দূর পর্যন্ত অনুভব করতে পারলাম দুটি চোখের সজল করুণ দৃষ্টি আমার পিঠের উপর বারংবার আছাড় খেয়ে পড়ছে। আমি ফিরে চললাম তাঁবুর দিকে, আর রাজলক্ষ্মী আবার মিলিয়ে গেল দিগন্ত পথে।
রাজলক্ষ্মীর সঙ্গে কি চিরতরে আবার বিচ্ছেদ হয়ে গেল শ্রীকান্তর? সে কি রাজলক্ষ্মীর অনুনয় মেনে সেদিনই দিনের বেলায় ফিরে যাবে এই অঞ্চল ছেড়ে? কোথায় যাবে শ্রীকান্তর? পরের গন্তব্য কোথায়? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ৫। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও বড় শ্রীকান্ত প্রসূন দাস, পিয়ারি অমৃতা রয়। ছোট শ্রীকান্ত অরিন দেব, ছোট রাজলক্ষ্মী শ্রুতি রায় আচার্য, প্রবীণ রূপম দাশগুপ্ত, রতন সুদীপ্ত ঘোষ, কুমার সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।